عن سلمة بن الأقوى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار رواه البخاري عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكذب علي إن الذي يكذب علي يبنى له بيت في النار رواه أحمد بإسناد صحيح আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ মেহেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহতারাম প্রধান অতিথি আহলাদিস আন্দোলনের গণজোয়ার সৃষ্টিকারী এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম ইসলামী চিন্তাবিদ প্রবীণ শিক্ষাবিদ হকের অতন্দ্র প্রহরী বাতিলের আতঙ্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর আহলাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সুধী মণ্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী আমার সাথী ও বন্ধু প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আর উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনের সদস্যবৃন্দ এবং মিডিয়ার সদস্যবৃন্দ সকলকে আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আহলাদিস যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। অতঃপর আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি যারা এই সম্মেলন বাস্তবায়ন করার জন্য সময় দিয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এবং দোয়া করেছেন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সকলের জন্য এই সময়টুকু জান্নাতুল ফেরদাউসের পাথেহ হিসাবে কবুল করে নিন আমিন। সুধী মণ্ডলী আমার আলোচনার বিষয় আসুন সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মেনে নেই। সর্বত্র মুসলিম উম্মার মাঝে বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকার কারণে আজকে মুসলিম উম্মা পথে ঘাটে মার খাচ্ছে এবং অধিকার বঞ্চিত। এর পিছনে মোট চারটি কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম এক নম্বর কারণ হলো জয়ীফ ও জাল হাদিস, দ্বিতীয় হলো কোরআন ও সহি হাদিসের ভুল অর্থ এবং অপব্যাখ্যা, তিন সমাজে চালু করা নিজেদের তৈরি করা আমূল যা ভাষাই বলা যায় শিরক ও বিদআ, চার হলো বিধর্মীয় সংস্কৃতি সভ্যতা বিধর্মীদের আমূল আখলাক মুসলিম সমাজে চালু হওয়া, মৌলিক এই চারটি কারণে মুসলিম উম্মার ঐতিহ্য নষ্ট হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে যতদিন পর্যন্ত এই চারটি বিষয়ে মুসলিম উম্মা সচেতন না হবে। প্রত্যেকটি ক্ষেত্রে এই চারটি বিষয় অতপ্রতভাবে জড়িত। আজকে মেহেরপুর জেলার এই ঐতিহাসিক সম্মেলনে দাঁড়িয়ে এই সম্মেলন সম্পর্কে যা বলার তা ভাষার প্রকাশ করাটা দুঃসাধ্য, কারণ আপনারা অবলোকন করছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানার জন্য মানুষ যে প্রস্তুত, মেহেরপুর জেলার ঐতিহাসিক সম্মেলন তার বাস্তব প্রমাণ বহন করছে। শুধু তাই নয়, আমি মনে করছি অধ্যক্ষ আব্দুল মান্নান সাহেব সভাপতি হিসাবে মাত্র 4 মিনিটের ভাষণে তিনি যা প্রকাশ করেছেন, আমি দোয়া করছি হে আল্লাহ সভাপতির বক্তব্য তুমি কবুল করে নাও, এবং মজুম নবকের পক্ষ থেকে এখান থেকেই শুরু হোক গোটা বাংলাদেশের জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই অব্যাহত ধারা প্রবাহিত হয়। বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দাবি করছি, প্রত্যেক মানুষের কাছে দাবি করছি, শুনে রাখুন, এই দিন আর বেশি দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের উচ্চ প্রাসাদ থেকে নিয়ে পূর্ণ কুটির পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল প্রদর্শিত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রত্যেকটি মানুষ গ্রহণ করবে এবং বাংলার মুখে তাওহীদের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। অতএব প্রতিটি শ্রেণী প্রতিটি বিভাগের মানুষকে আহ্বান জানাই, যে যেই স্থানে থাকুন না কেন সেখানেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করুন, নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বত্রই প্রতিষ্ঠা করুন, ইনশাআল্লাহ দেশে শান্তি ফিরে আসবে। বন্ধুরা আমার, আমি যে বিষয়গুলো একটির পর একটি পেশ করব, সেই বিষয়গুলো সবগুলোই হলো মতলক্ষ্যপূর্ণ। এই মতলক্ষ্য থেকে এক কাতারে সামিল হওয়ার জন্য যেটা প্রয়োজন আন্তরিকভাবে আমাদেরকে মেনে নিতে হবে। জাল এবং জয়ীফ হাদিস কখনোই গ্রহণযোগ্য নয়। জাল মানে মিথ্যা, জাল মানে ভুয়া, যা পরবর্তীতে মানুষ তৈরি করেছে সেটাকে গ্রহণযোগ্য হতে পারে? হ্যাঁ, সমাজে কিছু মানুষ রয়েছে যারা বলে থাকে হাদিস জাল হয় না। আমি এই ক্ষেত্রে বলতে চাই, সহিহ বুখারী প্রথম খণ্ডের 509 পৃষ্ঠা খুললেই পাওয়া যাবে একটি হাদিস। তার আগেই বলেনি, বলুন তো নবী রাসূলগণ কি জাল হন নাকি? ভণ্ড হন? সবাই একমত? আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইউবাসদাদালুনা কাযাবুন আকরাবিন সালাসিন কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ। সহিহ বুখারী প্রথম খণ্ডের 509 পৃষ্ঠা। ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না ঘটবে। প্রত্যেকেই বলবে আমি আল্লাহ রাসূল। এই হাদিসকে বিশ্বাস করেন তাহলে ভণ্ড নবী হয় না কেন বললেন? নবীও ভণ্ড হয়। এবার বলুন, এই ভণ্ড নবীরা যদি হাদিস তৈরি করে সেই হাদিস সহি হবে? আর একটি কমন কথা শুনুন, যে হাদিস শয়তান বর্ণনা করে ওই হাদিস সহি হয়? সহি মুসলিম প্রথম খণ্ডের 12 পৃষ্ঠা খুলুন। আব্দুর রহমান অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলছেন, ইন্না শয়তানা ইয়াতামাসসালু বিরাজুলিন বিসূরাতির রাজুলিন। শয়তান মানুষের রূপ ধারণ করে জনগণ ফাইয়াতিল কওম ফাইহাদ্দিসুম বিল কিযব, মানুষের কাছে আসে, যেমন বিশাল জনসমাবেশ এখন আসার পরে হাদিস বর্ণনা, মিথ্যা হাদিস বর্ণনা করে দেয়। যখন পৃথক হয়ে যায় জনগণ তখন তারা গিয়ে নিজ নিজ মতে হাদিস বর্ণনা করে আর বলে, লোকটিকে হাদিস বর্ণনা করতে শুনলাম, দেখলে চিনতে পারবো কিন্তু নাম জানি না। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 12 পৃষ্ঠা খুলুন। তাহলে এবার বলুন, যে হাদিস শয়তান তৈরি করেছে সে হাদিস কি সহি হয়? প্রশ্নই আসে না। এই জন্য বাংলার বুকে চালু আছে অন্তত 3 লক্ষ জাল এবং জয়ীফ হাদিস প্রমাণ হিসাবে যে পেশ করা যায়। তার আগেই বলি, জয়ীফ হাদিস কি গ্রহণযোগ্য? এটা মনে হয় গ্রহণযোগ্য। বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম, মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান, নামটা বলেই দিলাম, তিনি একটি পত্র লিখেছেন, তারাবি রাকাত সংখ্যা, এই বইটি চট্টগ্রামের এক ভাই পাঠিয়েছিলেন তার কাছে। তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ পাঠানোর কারণে তিনি জবাবে লিখেছেন নিজের হাতে লেখা স্বাক্ষর করা জয়ীফ হাদিস কি আপনারা একেবারে ছেড়ে দিতে চাচ্ছেন? জয়ীফ হাদিস কি একবারে আমলযোগ্য নয়? যদি এমনটাই করতে থাকেন তাহলে মুসলিম উম্মা কি টিকে থাকবে? এই কথা তিনি পর্যন্ত উল্লেখ করেছেন। ওই পত্র আমার কাছে পাঠানো হয়েছে নিজের হাতে লেখা। বাংলাদেশে যদি এই আকীদা থেকে থাকে তাহলে মনে রাখবেন কোনোদিনই ইসলামের ইসলামী খেলাফতের পতাকা বাংলার আকাশে কোনো লুড্ডিন হবে না, কখনো সম্ভব নয়। আগে ওই আকীদাকে খণ্ডন করতে হবে, জাল এবং জয়ীফ হাদিসকে আগে ছুঁড়ে ফেলে দিতে হবে, তবে মুসলিম ঐক্য সাধিত হবে এবং মুসলিম উম্মার কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত খেলাফত আবারও প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমি এখানে বলতে চাই জাল হাদিস সংক্রান্ত কথা বলতে গিয়ে মুহাদ্দিসগণ ঐকমত্য, সহিহ মুসলিম 12 পৃষ্ঠা, ইমাম 10 পৃষ্ঠা, ইমাম নববীর বক্তব্য খুলে দেখুন, জাল হাদিসের উপরে আমল করা মানুষের সামনে বলা বি আকবারিল মিন আকবারিল কাবায়ির ওয়া আকবাহিল কাবাহি বি ইজমাইল মুসলিমিন, সকল মুসলিম উম্মার ঐকমত্যে কাবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম কাবিরা গুনাহ, যত জঘন্য কর্ম রয়েছে তার মধ্যে অন্যতম জঘন্য কর্ম হলো জাল ও জয়ীফ হাদিস মানুষের সামনে বর্ণনা করা, আমল করা। মুহাদ্দিস যায়েদ ইবনে আসলাম বলেন তাযকিরাতুল মাওযুআত ভূমিকা 7 পৃষ্ঠায় খুলুন, মান আমিলা বি খাবরিন সাহহা আন্নাহু কিযব ফাওয়া মিন খাদামিশ শাইতান। মুহাদ্দিস ইমাম যায়েদ ইবনে আসলাম আসলে বাস্তব কথাই বলেছেন, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে ওই ব্যক্তি শয়তানের ইবাদত করে। বলুন নাউযুবিল্লাহ, কথাগুলো খুব কড়া কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জাল হাদিস মানতে বলেছেন? না। জয়ীফ হাদিস মানতে বলেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠা খুলে দেখুন, আমি যতগুলো উদ্ধৃতি দিচ্ছি প্রত্যেকটির ক্ষেত্রে মূল গ্রন্থ উপমহাদেশের ছাপা মূল ভলিউম থেকে। সালমে ইবনে আকওয়া বলেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে আমি বলিনি, ফালিয়াতাবাহু মা কদহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। মুসনাদে আহমদ 4th খণ্ড 588 পৃষ্ঠা, আল্লাহর রাসূল বলেছেন লা তাকযিব আলাইয়া, আমার উপরে তোমরা মিথ্যা আরোপ করো না, মানিল্লাযী ইয়াকযিব আলাইয়া, যে আমার উপর মিথ্যা আরোপ করবে, ইউবনা লাহু বাইতুন ফিন্নার, তার জন্য এই জাহান্নামে ঘর রচনা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের অনেক হাদিস রয়েছে, একটি হাদিসও সমাজে উল্লেখ করতে হলে তাকে সহিহ প্রমাণ করার পরেই উল্লেখ করতে হবে। সহিহ বুখারী প্রথম খণ্ডের 491 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলেও পৌঁছিয়ে দাও, সুন্দর কথা। তারপরে বলেছেন হাদিসের শেষ অংশে আসছে মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাহু মা কাযাবা মিনান নার, সাবধান, যে আমার উপরে মিথ্যা আরোপ করবে সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। একই বক্তব্য আরো হাদিস রয়েছে, অত হাদিস অনুবাদ করার সময় হবে না। জয়ীফ হাদিস আমল করাও যাবে না, যাদের ধারণা রয়েছে জয়ীফ হাদিস মানা যাবে এটা তাদের একটি ভুল ধারণা। জয়ীফ শব্দের অর্থ কি আপনি বলুন তো? জয়ীফ শব্দের অর্থ কি? লোকটি জয়ীফ হয়ে গেছে মানে দুর্বল। শরীয়ত কি দুর্বল? আপনি বলছেন কথাটি দুর্বল, হাদিসটি জয়ীফ তবে মানা যাবে, মদ খাওয়া হালাল তবে খাওয়া যাবে, এই কথা কি বলা যাবে? না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ত্রুটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনাম 116 নম্বর আয়াত, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদ্দা ওয়া আদলা, আল্লাহর পক্ষ থেকে আসা কালেমা সততা এবং ন্যায়ে পরিপূর্ণ, লা মুবাদদিল আলি কালিমাতি, এই কালেমা আল্লাহর পক্ষ থেকে আসা বিধানকে পরিবর্তন করার অধিকার কাউকে দেওয়া হয়নি। কারণে পৃথিবীর ইতিহাসে সকল সংবিধান বাইবেল পর্যন্ত শত শতবার এটাকে সংস্কার করা হয়েছে, সংশোধন করা হয়েছে, এমনকি যে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে কথা
কথা বলছি, এই বাংলাদেশ সংবিধান 1971 সালের পর থেকে আজ পর্যন্ত 14 বার সংশোধন করা হয়েছে, কিন্তু আল্লাহর অমোঘ বিধান ব্যর্থহীন ঘোষণা। আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, 1450 বছর হয়ে যাচ্ছে, 1500 বছর হতে যাচ্ছে, কিন্তু এই বিধানের একটি নুকতা, একটি অক্ষর, একটি শব্দ, একটি বাক্য পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ তো ভুল ধরা তো দূরের কথা, পরিবর্তন করার সাহস কেউ পায়নি, কিয়ামত পর্যন্ত এই সাহস কেউ রাখবে না ইনশাআল্লাহ, কারণ এটা ন্যায় এবং সততায় পরিপূর্ণ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদা 42 নম্বর আয়াত, তিনি বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। শুনে রাখো বিশ্ববাসী, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, এই বিধানের পিছন দিক থেকে সামনে দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। যা নাজিল হয়েছে মহা প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে কোনো বাতিল প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলছেন দারমিদ একটি হাদিস রয়েছে, 202 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে, অনেক বড় হাদিসের অংশ, হাদিসের বড় হাদিস অনুবাদ করার সময় হবে না, সংক্ষিপে শেষ বাক্যটি রাসূল বলছিলেন, অর্থাৎ উমরে ফারুক তাওরাত পড়ছিলেন, তাওরাত পড়া দেখে রাসূল খেপে গেছিলেন, অতঃপর উমরে ফারুক চটচট করে বললেন রাদিয়তু বিল্লাহ রাজিয়া বিল্লাহ রাব্বা বিল ইসলাম দিনা মুহাম্মদ নাবিয়্যা। এই কথাগুলো যখন বলে উমর ঠান্ডা হলেন, তখন রাসূল এবার তার মুখ খুললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, শুনে রাখো হে সাহাবীরা, এই তাওরাত, শুধু তাওরাত পড়ছো, শুনে রাখো, যেই সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, লাউ বাদালাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, শুনে রাখো, শুধু তাওরাত কেন, স্বয়ং মুসাকে যদি এখন হাজির করা হয়, ফাত্তাবাতুমুহু, অতঃপর তোমরা মুসার আনুগত্য করো, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দাও, লা যালালতু মান সাওয়ায়াস সাবিল, অবশ্যই তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হবে তোমরা, ওয়াইন কান হাইয়ান, আজকে মুসাও যদি জীবিত থাকতেন আলাইহিস সালাম, তিনি যদি জীবিত থাকতেন, লা উসিয়ালাহিল লিত্তাবাই, আমার নবুয়তের অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর থাকতো না। অতঃপর আল্লাহ রাসূল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বলছেন, আজকে তাওরাত আমার সামনে পড়ছো, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদাগান নাকিয়া, অথচ আমি তোমাদের সামনে যা নিয়ে হাজির হয়েছি সেটা অতি স্বচ্ছ দীপ্তিমান উজ্জ্বল বিধান, এই বিধানের মধ্যে কোনো ত্রুটি বলতে কিছু নেই, রাখো তোমার তাওরাত, আমি যা নিয়ে এসেছি এটাকেই গ্রহণ করতে হবে। রাসূলের ব্যর্থহীন ঘোষণায় ওমর ফারুকের মতন একজন জ্ঞানী ব্যক্তির মাজা কুঁজো হয়ে গেছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু চটচট করে বাক্য তিনটি বলে থেমে গেছিলেন, আজকেও যদি আমি রাসূলের আনুগত্য না করে পীর ফকির কোন দার্শনিক ব্যক্তির আনুগত্য করি, কশ্চিন কালে মুক্তি পাওয়া যাবে না। এখানে উল্লেখ্য যে বিধান রাসূল যেটা দিয়েছেন সেটাও স্বচ্ছ পরিষ্কার, এটা কি দুর্বল? অতএব যুয়েব এবং জাল হাদিস আলাদা ব্যাপার, ওটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। উল্লেখ্য যে একটা বিষয় আপনার মধ্যে সংশয় রয়েছে, কেউ বলে এই হাদিসটি যুয়েব, আরেকজন বলে হাসান, আরেকজন বলে সহি, আছে না এই ধরনের মানুষ? এমনকি বিশ্ববিখ্যাত একটি জাল হাদিস, মুহাদ্দিসগণ বহু পরে, হাজার বছর পরে, 1200 বছর পরে যে হাদিসকে জাল বলে গেছেন, বাংলাদেশের এক অখ্যাত কুখ্যাত, আমার বিশ্বাসও কায়দা পড়েছে কিনা সন্দেহ রয়েছে, তারাবির 20 রাকাতের হাদিসটাকে মুতাতির পর্দার হাদিস বলেছেন, বলুন নাউজুবিল্লাহ। তাহলে পার্থক্যটা আমি একটা পার্থক্য করে দিয়ে যাই, মুহাদ্দিসগণ 3 ভাগে বিভক্ত, কত ভাগে? 3 ভাগে বিভক্ত, প্রথম সারির যিনি, যারা মুতাশাদ্দিদ অত্যন্ত কঠোর, দ্বিতীয় সারির মুতাওয়াসিফ মধ্যমপন্থী, তৃতীয় শ্রেণী হলো মুতাসাহিল শৈথিল্যবাদী, সবচেয়ে বেশি সংখ্যা হলো শৈথিল্যবাদীদের সংখ্যা। অতএব যে কোনো মহাদ্দেশ হাদিস সম্পর্কে মন্তব্য করবে আর আপনি গ্রহণ করবেন করা যাবে না, এই কথা যেন অবশ্যই মনে থাকে। এই কথা মনে থাকলে যে কোনো লোক এর কুথাকার ঘাস কাটত, ও একটা হাদিস সম্পর্কে মন্তব্য করে দিল হাদিস সহি, তাহলে কি তার কথা গ্রহণযোগ্য হবে? শুধু তাই নয়, হতবাক হবেন যদি মুতাসাইলদের সংখ্যা বলি, ইমাম তিরমিজি পর্যন্ত মুতাসাইলদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি ভাবুন, বলুন এবার আমার সামনে, বাংলাদেশের ভুরি ভুরি মহাদ্দেশ বিভিন্ন মাদ্রাসা থেকে বলছে এই হাদিস সহিহ, ওই হাদিস হাসান, এদের কথা গ্রহণযোগ্য হবে কি? আমরা হাদিসকে সহিহ জয় বলার চেষ্টা করি না। হাজার বছর পূর্বে, 1200 বছর পূর্বে মহাদ্দেশগণ যে হাদিসকে জাল জয় সহিহ বলে গেছেন, সেটাই মানুষের সামনে পেশ করার চেষ্টা করে থাকি। এখানে যেন বিভ্রান্ত তৈরি না হয়, উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, এখানে আলোচনাটা গুটিয়ে নিচ্ছি সময় সংক্ষেপের কারণে। বাংলাদেশে কথা চালু আছে দুইটি, অন্যতম একটি কথা হলো সিহা সিত্তা। কথা চালু আছে না? আছে। সিহা সিত্তা কথাটা আপনারা বর্জন করার চেষ্টা করবেন। আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম, কে আছেন, আমার যেন ইচ্ছা হয় পাশে দুইজনে দাঁড়িয়ে আলোচনা হবে, রেফারেন্স সহ আলোচনা হবে, ইবাদত সংক্রান্ত বিষয়গুলো আলোচনা পেশ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আপনিও পেশ করবেন, আমিও পেশ করব, প্রত্যেকটা রেফারেন্স থাকতে হবে এবং জনগণ সেই রেফারেন্স অনুযায়ী গ্রহণ করবে। সিয়াসিত্তা এই কথাটি কোন মহাদ্দিস বলেছেন, কোন যুগের বিদ্বান বলেছেন দেখতে চাই। আমাদের অবগতিতে এটা আমরা পাইনি যে কোন মহাদ্দিস বলেছেন, এটা তৈরি হয়েছে উপমহাদেশে। সিয়াসিত্তা মানে ছয় খান সহি কেতাব, মহাদ্দিসগণের দৃষ্টিতে দুই খান সহি কেতাব, সহি বুখারী এবং সহি মুসলিম, আর বাকি চারটি হলো সুনানে আরবা। আর সুনানের চারটি কেতাব সুনান তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান নাসাঈ, সুনান ইবনে মাজাহ, এই চারটি কেতাবের নাম সুনান। তারা নিজেরাই সুনান বলে গেছেন, কেউ সহি বলেননি। পক্ষান্তরে ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় গ্রন্থের নাম সহি নামকরণ করে গেছেন। আমরা কেন সিয়াসাত্তা বসালাম, এর মধ্যে কিছু কারণ রয়েছে, সূক্ষ্ম কারণ রয়েছে। এই সিয়াসাত্তা একটা মিথ্যা কথা প্রচার করার পরেও যখন পেট পূর্তি হয়নি, তখন আবার জয়ীফ হাদিসের উপরে আমি অস্ত্র চালন করেছি, অর্থাৎ বাংলাদেশেও হাদিস কাটছাঁট করা হয়েছে। আপনার মত লক্ষ্য করলেন কিছুক্ষণ আগে, তারা কি বলে বেতের আবার এক রাগাত কেমনে হয় বললেন না? বলবো কিছুক্ষণ পরেই বলবো, মনে রাখবেন কথাটি। এখানে বলতে চাচ্ছি যে চারটি কেতাব সুনানের কেতাব, এই চারটি কেতাবে মোট 3152টি জাল এবং জয়ীফ হাদিস আছে, 3152টি। আচ্ছা বলুন তো, ইমাম তিরমিজি নিজেই হাদিস বর্ণনা করে যদি হাদিসটিকে জাল বলে, তাহলে কি তিরমিজির সমস্ত হাদিস সহিহ হতে পারে? প্রশ্নই আসে না। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, বেশি বেশি মানুষ রয়েছে বিভিন্ন শ্রেণীর, সবার মধ্যে রোগটা আছে। কেউ দাঁড়িয়ে এক মুষ্টি রাখে, কেউ হাফ মুষ্টি রাখে, কেউ চেঁচে ফেলায়, কেউ ছোট করে রাখে, এ ধরনের মানুষ নেই? হানাফি বলুন, সাফি বলুন, মালিকি বলুন, আহলে হাদিস বলুন, যে কোনো দলেরই বলুন না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় করে জামাত, প্রত্যেকের মধ্যে এই রোগটা আছে, আছে না? জাতি একটা উদাহরণ পেশ করি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করছেন, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 105 পৃষ্ঠা। আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া খুজান লিহিয়াতিহি আনতু লিগা ওয়া আরজিহা, আল রাসূল তার দাড়ি সাইড থেকে এবং লম্বা দিক থেকে কেটে সুন্দর করে রাখতেন। হাদিস পাওয়া গেল, মানা যাবে কি? কেন? ইমাম তিরমিজি তার হাদিসের মন্তব্য করছেন, লাইসা লাহু আসলুন, এই হাদিসের কোনো ভিত্তি নেই। যে হাদিসের ভিত্তি নেই, হাদিস কি সহি? কি জাল। যারা জাল হাদিসের উপর আমল করে তারা কি করে, কি করে বললাম? আমি ওটা বললাম না, দাড়ি ছেড়ে দিতে হবে, এটাই সুন্নাত। দাড়ি এক মুষ্টি 40 হাত দূর থেকে দেখা যাবে, নেতা দাড়ি রাখে এক মুষ্টি, তাই বলে দলের সমস্ত মানুষই দাড়ি একরকম করে রাখবে, এটা সুন্নাত নয়, এটা নবীকে অপমান করা হয়। দ্বিতীয় কথা, ইমাম তিনি নিজেই বললেন হাদিসটি জাল। আরেকটি হাদিস বর্ণনা কর হয়েছে, সূরা ইয়াসিন 10 খতম, একবার পড়লে 10 খতমের সওয়াব হয়, হাদিসটা খুব প্রসিদ্ধ না, এই হাদিসটিও জাল হাদিস। ইমাম তিরমিজি নিজেই বলেছেন হাদা হাদিসুন মুনকারুন, হাদিসটি মুনকার হাদিস। আপনারা বলেন খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, চালু আছে না কথা? তিরমিজি দ্বিতীয় খণ্ডের 99 পৃষ্ঠা খুললেই পাওয়া যাবে, হাদিস বর্ণিত হয়েছে, লা তাদউ আহাদান ইলা ত্বাম হাত্তা ইউসাল্লিমা, যে খাচ্ছে তাকে ডাক দিও না এবং সালাম পর্যন্ত দিও না। হাদিস তো পাওয়া গেল, গ্রহণ করা যাবে? ইমাম তিরমিজি মন্তব্য করছেন হাদিস বর্ণনা করার পর, হাদা হাদিসুন মুনকারুন, এই হাদিসটি অস্বীকৃত হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। ফিহি আম্বাসা ইবনে আব্দুর রহমান ওয়া হুয়া দঈফুন যাহিবুল হাদিস, এর মধ্যে আম্বাসা নামে একজন রাবী রয়েছে, সে হাদিস জালকারী। কথা হচ্ছে যে হাদিস জাল করে ওই রাবীর বর্ণিত হাদিস কি সহি হতে পারে? ইমাম তিরমিজি নিজেই জাল বলে গেছেন, সালাম সব জায়গায় দিয়ে যাবে, এটাই সহি হাদিস, সব জায়গায় সালাম দেওয়া যাবে। আবু দাউদে আসুন এবার, আবু দাউদে হাদিস জাল রয়েছে। আমাদের মধ্যে একটি অভ্যাস চালু আছে, যেমন দাড়ি কাটা অভ্যাস সবার মধ্যে চালু আছে, আর একটা অভ্যাস সবার মধ্যে চালু আছে, সেই অভ্যাসটা হলো ফরজ সালাতের পরে, জানাজার পরে, এই সম্মিলনের পরে, ঈদের পরে এই সম্মিলিত মুনাজাত চালু আছে না? বলুন এবার, এই হাদিস কোথায় পাওয়া গেল? এই হাদিস বলার আগে, এই সংগ্রহ আলোচনা বলার আগেই আমরা এখন হাত তুলে দোয়া করি, অন্তত বিতের সালাতে তো করি, করি না? তারপর হাত মুখে মাসা করেন কিনা? আজকে দেখেছি বামুন্দি মসজিদে অধিকাংশ মুসল্লি সুন্নাত পরে মুনাজাত করলেন, খুব ভালো মনে করলাম, কিন্তু যখন মুখে মাসা করলেন তখন মনটা খারাপ হয়ে গেল। আবু দাউদ 209 পৃষ্ঠা খুলুন, হাত তুলে দোয়া করা যাবে একাকি। 209 পৃষ্ঠায় আবু দাউদের সালমান থেকে হাদিস বর্ণিত হয়েছে। পরে বলছি, এখানে আমি বলতে চাচ্ছি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলার পরে মুখে মাসা করেছেন এই মর্মে মাত্র দুইটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ নিজেই বলছেন, বাড়ি গিয়ে খুলে দেখবেন, তিনি বলতে চাচ্ছেন যে কুল্লুহা ওয়াহাতুন, এই মর্মে যে কয়টি সনদ বর্ণিত হয়েছে মুখে মাসা করা সংক্রান্ত প্রত্যেকটি নিতান্তই দুর্বল, একেবারে বাজে বর্ণনা। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 279 হিজরিতে, এতদিন আগে বলে গেলেন আর আবু দাউদের মধ্যে রয়েই গেল, আপনি হাত তুলে দোয়া করার পরে কেন মুখে মাসা করছেন? প্রসঙ্গক্রমে বলছি, আবু দাউদের মধ্যে যেই হাদিস আছে সেটা মতলক্ষ্যপূর্ণ বিষয়গুলো আমাদের মাঝে এখনই চলে আসবে, একটি নয় দুইটি নয় অনেকগুলো বিষয় রয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলতে হয়, সালাতের ক্ষেত্রে আল্লাহু আকবর বলে আপনি হাত বাঁধবেন, এখানে উদাহরণ দিতে গিয়ে বলছে আবু দাউদের মধ্যে জয়ীফ এবং জাল হাদিস রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে 832টি, আবু দাউদের মধ্যে আছে 1054টি, ইবনু মাজার মধ্যে রয়েছে 300, ইবনু মাজার মধ্যে 876টি, নাসাইর মধ্যে রয়েছে 390টি, গড়ে 3152টি জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। তার মধ্যে আবু দাউদের একটি হাদিস লক্ষণীয়, যেটা আগে বললাম এর সাথে এত উদাহরণ দেওয়ার মতো, আবু দাউদ রহিমাহুল্লাহ প্রথম গড়ে 109 পৃষ্ঠা হাদিস বর্ণনা করছেন, আল্লাহু আকবার বলে আপনি হাত কোথায় বাঁধবেন? আসেন বিভিন্ন শ্রেণীর মানুষ, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সেই হাদিসটা গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন আপনি নাভির নিচে না বুকের উপরে? কেউ বলবেন নাভির নিচে, কেউ বলবেন বুকের উপরে। ইমাম আবু দাউদ 6টি হাদিস বর্ণনা করেছেন, 6টি হাদিস বর্ণনা করে 5টি হাদিসকে তিনি নাকচ করে দিয়েছেন, তিনি নিজেই নাকচ করে দিয়েছেন। প্রথম হাদিস বলছেন তাহতাসুররা ওয়াদা ইয়াদাইকে তাহতাসুররা, দুই হাত বাঁধবে নাভির নিচে। এই হাদিস উল্লেখ করার পরে তিনি বলছেন লাইসা বিল কাবি, এইটা নির্ভরযোগ্য নয়। দ্বিতীয় হাদিস উল্লেখ করে বলছেন ওয়া গাইফুন, এটা জয়ী। তৃতীয় হাদিস উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ বলছেন ইয়াদাইফু আহমদ ইবনে হাম্বল, এই হাদিস কি আহমদ জয়ীব বলেছেন। অতঃপর আরেকটি হাদিস বর্ণনা করে বলছেন হুয়া খাতা, এটা ভুল। এই 5টি হাদিসকে নাকচ করে দেওয়ার পরে ইমাম আবু দাউদ তাউস থেকে হাদিস বর্ণনা করছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ইয়াদাল ইয়ামনা আলাল ইসরা, ওয়ায়াশুদ্দু বিহিমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ। তাউস বলেন আল্লাহর রাসূল সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখতেন সালাতের মধ্যে। এই হাদিস উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ কোনো মন্তব্য করলেন না, অর্থাৎ হাদিস সহিহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই ছয়টি হাদিস নিয়ে আসছেন, আপনাকে অবগতির স্বার্থে বলছি, উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে ছাপা আবু দাউদে, ঢাকা ইন্ডিয়া প্রেস থেকে ছাপা আবু দাউদ থেকে এই ছয়টি হাদিস তুলে দেওয়া হয়েছে, রাখা হয়নি, কারণ এই হাদিসের গোড়া মেরে দিয়েছেন। তাই একটা কথা বললাম, কেন আবু দাউদ নাসাই তিরমিজি এইগুলোরও কেন হাদিস সহি বলা হয়েছে, সিয়াসাতটা কেন বলা হলো, কারণ নাভির নিচের হাত বাঁধাও সহি বলা হয়েছে, বুকের উপরে হাত বাঁধার হাদিসকেও সহি বলার চেষ্টা করা হয়েছে, যার কারণে আবু দাউদের সমস্ত হাদিসকে সহি বলা হয়েছে। এই জন্যই মূলত উপমহাদেশে সিয়াসাতটা নামকরণ করা হয়েছে। আর একটি হাদিস উল্লেখযোগ্য, আপনি রফল আয়দেন কয়বার করবেন, মাত্র একবার করবেন না রুকুতে যাওয়ার সময় রুকুতে উঠার পরে করবেন, সমাধান আজকে নেওয়ার দরকার নেই, চলে যান 1200 বছর আগে, মুহাদ্দিসগণ যে সমাধান দিয়েছেন সেটাই সমাধান নেব। আহলে হাদিস আন্দোলন মানুষের কাছে উন্মুক্ত করে পেশ করতে চেয়েছে দলিলের ভিত্তিতে। আমি বলছি ইন্টারনেটে ঢুকুন, মাকতাবে শামিল একটি লাইব্রেরি রয়েছে, তার মধ্যে ঢুকুন, যে হাদিস নম্বরগুলো উল্লেখ করলাম, আপনি কম্পিউটারে টিপুন, দেখুন বাটন টিপুন, ওই নাম্বার ইনশাআল্লাহ আপনার সামনে চলে আসবে, স্বচ্ছভাবে চলে আসবে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আবু দাউদ 110 পৃষ্ঠায় খুলুন, ইবনে মাসউদ সালাত শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন আলা উসাল্লিবি সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে রাসূলের সালাত শিক্ষা দেব না। ফারাফা ইয়াদাইহি মাররাতান ওয়াহিদা, তিনি একবার মাত্র হাত তুললেন, আর হাত তুললেন না। এই হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ বলছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন ওয়া হুয়া লাইসা বি সহিহিন, এই হাদিসটি বড় হাদিসের একটি সংক্ষিপ্ত অংশ, এই হাদিস সহি নয়। দুঃখজনক হলেও সত্য, আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করার পরে এই মন্তব্য করলেন, উপমহাদেশের ছাপা আবু দাউদে আবু দাউদের এই নিজস্ব মন্তব্যটুকু তুলে দেওয়া হয়েছে নেই। আমি এখানে বলতে চাচ্ছি, মানুষের এখন চোখ খুলেছে, সিরিয়ায় প্রিন্ট হয় আবু দাউদ, কুয়েতে প্রিন্ট হয় আবু দাউদ, লিবিয়ায় প্রিন্ট হয় আবু দাউদ, মিশরে প্রিন্ট হয়, বৈরুতে প্রিন্ট হয়, সৌদি আরবে প্রিন্ট হয়, মধ্যপ্রাচ্যের সমস্ত জায়গায় আবু দাউদ প্রিন্ট হয়, এখানে চোখে ছাই দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, এখন ইন্টারনেটে খুঁজে তারা স্পষ্ট হাদিস পায়, কেন আবু দাউদ থেকে মন্তব্যটুকু তুলে দেওয়া হলো। আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসকে জয়ীফ বললেন, একবার রফল আয়দান করা হাদিস জয়ীফ, এটা জয়ীফই থাকবে মুহাদ্দিসগণের প্রকাশ্য বক্তব্য। পক্ষান্তরে রফল আয়দান করতে হবে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার পরে, দুই রাকাত পড়ার পরে, তাশাহুদ পড়ার পর আবার উঠে রফল আয়দান করতে হবে। এই মর্মে 49 জন সাহাবি, 4 খলিফা সহ 10 মুবাশশারা সহ 49 জন সাহাবি কর্তৃক 400 হাদিস সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আমাকে কিসে বাধা দিল রফল আয়দান করতে? দুঃখজনক হলেও সত্য, সহিহ বুখারি খুলুন, প্রথম খণ্ডের 102 পৃষ্ঠায় অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, হাদিস সংখ্যা 761, 662, 663। সহিহ মুসলিম খুলুন, 168 পৃষ্ঠায় প্রথম খণ্ডের হাদিস সংখ্যা 835, 37, 37, 38, 39 সহিহ হাদিস বর্ণিত হয়েছে রফল আয়দানের পক্ষে। আমি এখানে জাল জয়ীফ হাদিস গ্রহণ না করে কেবলমাত্র সহিহ হাদিস গ্রহণ করব, রফল আয়দানের ক্ষেত্রে মতলক্য দূর হয়ে যাবে। বুঝাতে চাইলাম হাদিসগুলো দ্বারা আবু দাউদের মধ্যেও জয়ীফ হাদিস আছে। আরেকটি উল্লেখ করতে চাই, এখানে শেষ করতে চাই একটি বিষয়, যেমন আমরা আমিন আসতে বলবো না জোরে বলবো, মতনক্য আছে না? আছে। কেন মতনক্য থাকবে? চলে যান, ইমাম তিরমিজি মৃত্যুবরণ করেছেন 275 হিজরিতে, বহুদিন পূর্বের ঘটনা, মূল তিরমিজির 57-58 পৃষ্ঠা হাদিস বর্ণিত হয়েছে, 2টি হাদিস তিনি বর্ণনা করেছেন, তার মধ্যে একটি হাদিস হলো সুফিয়ান থেকে ইদা কলাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কলাল আদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু রাসূল যখন আদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন আমুনের আওয়াজ জোরে হতো আবু দাউদ 135 পৃষ্ঠা খুলুন সেখানে রয়েছে রাফা বিহা সাওতাহু আওয়াজটা জোরে হতো পক্ষান্তরে ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনার পাশাপাশি আরেকটি হাদিস 58 টায় বর্ণনা করছেন বনশুবাতা ইদা ক্বালা আলাদ-দাল্লিন ফাক্বালা আমিন খাফাদা বিহা সাওতাহু যখন রাসূল আমিন বলতেন এটা শুবা কর্তৃক বর্ণিত তখন আওয়াজ আস্তে বলতেন এবার তিনি মন্তব্য করছেন দুইটি হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি মন্তব্য করছেন হাদিস সামিত মুহাম্মাদান আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিস শুবা সুফিয়ানের হাদিস শুবার হাদিসের চেয়ে অধিকতর সহি বলুন আলহামদুলিল্লাহ অতঃপর তিনি বলছেন ওয়াক্তা শুবা ফি মাওয়াজিয়া শুবা এই হাদিস বর্ণনা করতে গিয়ে আস্তে আমিন বলতে হবে এই হাদিস বর্ণনা করতে গিয়ে বহু জায়গায় ভুল করেছেন ইমাম শুবা রাবি শুবা বহু জায়গায় ভুল করেছেন করার পরে তিনি বলছেন তার মধ্যে অন্যতম ভুল হলো কলা খফাদা বিহা সাওতাহু তিনি বলতে চেয়েছেন রাসূল আস্তে আমিন বলেছেন ইন্নামা হুয়া মাদ্দা বিহা সাওতাহু আসলে সঠিক কথাটা হবে রাসূলের আমিনের আওয়াজ জোরে ছিল মন্তব্য এখান থেকে শেষ আরো উল্লেখ করেছেন সামিতু আবা জুরা আমি আবু জুরাকেও বলতে শুনেছি একই বক্তব্য আবু জুরা পেশ করেছেন আমি এখানে মতলক্ষ্য করতে যাব কেন আমি চলে যাব 1200 বছর আগের সেখানে মুহাদ্দিসগণ ফয়সালা করে গেছেন উল্লেখ্য যে আমিন প্রার্থনা করলেন জোরে সমর্থন জানাবেন আপনি আস্তে আমিন বলবেন চাইবেন আস্তে এমনটা হয় না উল্লেখ্য যে সূরা ফাতিহা মুসলমানদের জন্য অন্যতম মানদণ্ড পৃথিবীর ইতিহাসে যত গুরুত্বপূর্ণ বিধান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বিধান হলো সূরা ফাতিহা কারণ তার মধ্যে চাওয়া হয়েছে মূল বক্তব্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দান করো তাই নয় কি বলা হয়নি আগে প্রশংসা পরে চাওয়া মাঝখানে এই আল্লাহর কাছে বড় প্রার্থনা কিন্তু প্রার্থনা তো করি না লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করছে 339,000 মানুষ হয় কোন এক ঈদগাহে সম্ভবত নেত্রকোনা একজন মানুষ সূরা ফাতিহা পড়বে বাকি একজন সূরা ফাতিহা পড়বে না এটা আসলে ইসলামী বিধান নয় এখানে একটা সূক্ষ্ম কারণ রয়েছে হাদিস বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে আগুন লাগিয়ে দাও তার মুখে মাটি নিক্ষেপ করো এই হাদিসগুলো আসলে কোনো মুসলিম ব্যক্তি তৈরি করেনি ইহুদি খ্রিস্টান দ্বারা এবং ইহুদি খ্রিস্টানদের যারা দালাল তারা তৈরি করেছে কারণ হলো এই মর্মে আপনাকে আহ্বান জানাচ্ছি বুঝার জন্য এখানে তিনটি বিষয় রয়েছে এক নম্বর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর একটি বিষয় হলো গায়রুল মাগযুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন একটা মাগযুব আর একটা হলো দাল্লিন আল্লাহ রাসূল বলছেন ইবনে মাজা প্রথম খণ্ড 61 পৃষ্ঠা খুলুন রাসূল বলছেন মা হাসাদাত কুমুল ইয়াহুদু ওয়ান নাসারা মা হাসাদ বিশাইয়িন মা হাসাদাত বি কওলি আমিন ইহুদিরা সবচেয়ে তোমাদের যে বিষয়ে হিংসা করে সেটা হলো আমিন বলা হাদিসগুলো মিলিয়ে দেখুন ইহুদি খ্রিস্টানরা মাকজুব হলো গজবপ্রাপ্ত হলো ইহুদিরা জল্লিন হলো খ্রিস্টানরা খ্রিস্টানরা চায় না যে একজন মুসলিম ব্যক্তি প্রতিনিয়ত যে কোনো সালাতে দাঁড়াবে আর আমাকে মাকজুব বলবে জল্লিন বলবে তারা আমরা পথভ্রষ্ট হব আর মুসলিমরা সঠিক পথ প্রাপ্ত হবে অতঃপর সূরা ফাতিহার পরে আবার বলছে আমিন এটা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না যার কারণেই তৈরি করা হয়েছে এই হাদিস কেউ যেন সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়ে সেই সাথে বলা হয়েছে আমিনটা আস্তে বলতে হবে বলুন তো যুক্তি আলোকে আমিন যদি নাই শুনতে পাবে তাহলে ও রাগবে কেন হিংসাই করবে কেন সর্বসাকল্যে প্রমাণিত হয় সূরা ফাতিহা ইমাম পিছনে পড়তে হবে এবং শেষে গিয়ে আমিন আমাকে জোরে বলতেই হবে এটাই সুন্নাত উল্লেখ্য যে এখানে মুসলিম উম্মাহ পৃথক হয়েছে আমুলের ক্ষেত্রে অনুরূপভাবে পৃথক হয়েছে আকিদার ক্ষেত্রে, আকিদার উদাহরণ একটু পরে দেব, আমলের ক্ষেত্রে আর দুইটি কথা। তারাবি সালাত নিয়ে মতনক্য আছে, কেউ পড়বেন আপনি 20 রাকাত, কেউ পড়বেন 11 রাকাত। দুঃখজনক এখানে মতনক্য থাকবে কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন মা আয়েশা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে হোক, মাকানা ইয়াজিদু ফি রমাদান আলা ফি গায়রিহি ইল্লা 11 রাকাত। আব্দুর রহমান প্রশ্ন করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহুকে, মাকানা রাসূল সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইল ফি রমাদান, লাইল শব্দটি এসেছে কেবল সহি মুসলিমে প্রথম খণ্ডের 254 পৃষ্ঠায়। লাইল শব্দ সব হাদিসে নেই, শুধু সহি মুসলিমে এসেছে। রাসূলের রমজান মাসে রাত্রি সালাত কেমন ছিল? তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, তিনি রমজানে হোক বা অন্য মাসে হোক 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। সহি মুসলিম প্রথম খণ্ডের 255 পৃষ্ঠা হাদিস পেলাম আমি, কিন্তু জাল হাদিস আসার কারণে, 20 রাকাতের হাদিস আসার কারণে অপব্যাখ্যায় নেমে পড়লাম। তিরমিজি 166 পৃষ্ঠায় খুলুন, তিরমিজির সারা ভারত মহাদেশের শ্রেষ্ঠ বিদ্বান হানাফি বিদ্বান আল্লামা আনসার কাশ্মীর রহিমাহুল্লাহ তিনি নিজেই উল্লেখ করছেন, তিলকা সালাতুন ওয়াহিদা, এটা একটি সালাত। এজা তাকাদ্দামাত সুম্মিয়াত বিসমি তারাবি, যাতে রাতের প্রথম অংশ যখন পড়া হবে তখন তার নাম হবে তারাবি। ওয়াইদা তাখারাত সুম্মিয়াত বিসমি তাহাজ্জুদ, যখন এটা শেষ রাতে পড়া হবে তখন তার নাম হবে তাহাজ্জুদ। ফাইজুল বারি শারহে বুখারী দ্বিতীয় 4 নম্বর খণ্ডের 220 পৃষ্ঠা খুলুন, স্পষ্ট বর্ণনা সেখানেই পেয়ে যাবেন। আমি আর আলোচনা আগাতে যাচ্ছি না, শেষ মুহূর্তে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, সার্বিক দিক থেকে সেই হাদিস গ্রহণ করুন। তবে অবশ্যই যেটা বলতে চেয়েছিলাম, মুনাজাত এবং বেতের দুটা বলতেই হয়। উল্লেখ্য যে হাদিস জাল করা হয়েছে একটি অন্যতম, তারাবি ঠেকাতে গিয়ে, 20 রাকাত তারাবিকে ঠেকাতে গিয়ে আবু দাউদের একটি হাদিস জাল করা হয়েছে। আবু দাউদ প্রথম খণ্ডে 202 পৃষ্ঠা খুলুন, সেই হাদিসে ছিল ইশরিনা লাইলাতান 20 রাত্রি, সেখানে করা হলো লাইলাতানের কাছে রাকাতান। এই হাদিসটি ইমাম আবু দাউদ 1200 বছর আগেই জয়ীফ বলে গেছেন, কিন্তু এই হাদিসকে কাটছাঁট করলেন উপমহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেটা হলো দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল। অনুরূপভাবে এখানেই সংশ্লিষ্ট কথা, আল বিত্রু ওয়াহিদা, বেতের হলো 1 রাকাত। বেতের কত রাকাত? 1 রাকাত। সহিহ বুখারী কিতাবুল বেতের খুললেই প্রথম যে হাদিসটি পাবেন সেটাই হলো আল বিত্রু ওয়াহিদা, বেতের 1 রাকাত। হ্যাঁ, বেতের 3 রাকাত তো পড়া যাবে, তবে মাঝখানে বৈঠক করা যাবে না। বাইহাকিতে এবং আব্দুর রাজ্জাক হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটিও একটি জাল করা হয়েছে। বর্তমানে হাদিসে আসছে লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না, রাসূল 3 রাকাত বেতের পড়েছেন, মাঝখানে বসেননি। লা ইয়াকউদু শব্দটিকে চেঞ্জ করে বলা হয়েছে লা ইসাল্লিমু, তিনি সালাম ফেরাননি, ওই জায়গাতে বৈঠক করেন। হাদিসটাকে সাব্যস্ত করার জন্য শব্দটি লা ইসাল্লিমু তৈরি করা হয়েছে, বাইহাকি থেকে এটা তুলে দেওয়া হয়েছে লা ইয়াকউদু শব্দটা। এই লা ইয়াকউদু তিনি বসতেন না কথাটি বললে আর কোনো সমস্যাই থাকে না, সমাধান হয়ে যায়। এখানে এই 3 রাকাত বেতেরকে সাব্যস্ত করতে গিয়ে এবং মাঝখানে বৈঠকটাকে সাব্যস্ত করতে গিয়ে একটি জাল হাদিসের আশ্রয় নেওয়া হয়েছে, হাদিস সেই হাদিসকে জাল করা হয়েছে। আমি শেষ মুহূর্তে 2 মিনিট সময় নিয়ে মুনাজাত সম্পর্কে দুইটি কথা আলোচনা, ব্যাপক আলোচনার কারণে উদ্ধৃতি দিচ্ছি। তারাবি সংক্রান্ত বই রয়েছে, বইটি কিনে নিয়ে যেতে হবে, এবং ঈদের তাকবীর সংক্রান্ত যেটা বই রয়েছে সেটাও কিনে নিয়ে যে নিরপেক্ষ দৃষ্টি বিশ্লেষণে পড়তে হবে। মোনাজাত সংক্রান্ত একটা কথা, মোনাজাত হলো সালাতের মাঝের জিনিস, সালাতের বাহিরে আসলো কিভাবে মোনাজাত তাকে বলে? মোনাজাত হলো চুপি চুপি কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোনাজাত কাকে বলে? সহিহ বুখারী প্রথম খণ্ড 58 পৃষ্ঠা খুলুন, আল্লাহর রাসূল বলেছেন ইন্না হাদাকুম, নিশ্চয়ই তোমাদের কেউ ইদা ক্বামা ফি সালাতিহি, যখন তার সালাতে দাঁড়ায় ইউনাজি রাব্বাহু, তখন তার প্রভুর সঙ্গে মোনাজাত করে। মোনাজাত কখন করে? যখন সালাতে দাঁড়ায়। অতঃপর কতক্ষণ মোনাজাত চলে? সহি বুখারী 59 পৃষ্ঠা খুলুন, এক পৃষ্ঠার পরেই খুলুন, রাসূল বলছেন ইন্না হাদাকুম ইযা ক্বামা ফিস সালাহ, তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায় ফালা ইয়াবসু কামামাহু, সে যেন তার সামনে থুতু না নিক্ষেপ করে, কেন? ফাইন্নাহু ইউনাজিল্লাহ, কারণ এখন সে মুনাজাত করছে, মা দামা মুসাল্লাহু, যতক্ষণ সে সালাতের মধ্যে অটল থাকে। কিভাবে মুনাজাত হয় সেটাও সমাধান দিয়েছেন সহি মুসলিম প্রথম খণ্ডের 169 পৃষ্ঠা খুলুন, রাসূল শিখে দিচ্ছেন হাদিসে কুদসি, আল্লাহর রাসূল বলছেন কসম তো সালাতু বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাইন, আমি সালাতকে দু ভাগে বিভক্ত করেছি, একটি হলো বান্দার জন্য, একটি আমার জন্য। ইদা ক্বালাল আবদুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে যাবতীয় প্রশংসা যাবতীয় প্রতিপালক আল্লাহর জন্য, তখন আল্লাহ মুনাজাতের জবাব দিচ্ছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়াইদা ক্বালাল আবদুর রহমান রহিম, যখন বান্দা বলে পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা, তখন আল্লাহ জবাব দিচ্ছেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। কি মুনাজাত হচ্ছে? সাতটি জায়গায় মুনাজাত চলে এইভাবে, সালাত মুনাজাত হবে সালাতের মধ্যে, জিকির হবে সালাতের পরে। তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে, সে হাদিসটা হলো দ্বিতীয় খণ্ডে 127টা, আইয়ুদ দোয়া ইয়াসমা, কোন দোয়াটি বেশি গ্রহণযোগ্য, দুইটি কথা বলা হয়েছে, জৌফুল লাইলে ও দুপুরের সালাতের মাকতাব, রাত্রের মাঝখানে এবং ফরজ সালাত সময়ের পরে। এই ফরজ সালাত সময়ের পরের অর্থ কি? আলেম ওলামা আছেন, এখানে বলতে চাচ্ছি দুপুর শব্দের অর্থ দুইটি। যে হাদিসে দোয়া বর্ণিত হয়েছে সেই হাদিস দ্বারা প্রমাণ হলো সালাতের সালাম ফিরানোর আগে, এই জন্য ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। আর দোয়া ও কবলা সালাম, সালামের আগেই দোয়া, তাশাহুদে বসে দোয়া পড়তে হবে। এই দোয়ার অর্থ হলো সালামের আগে দোয়া পড়তে হবে। যে হাদিসে জিকির বুঝাবে সালামের, সেটা হবে সালামের পরে। যেমন আয়াতুল কুরসি সম্পর্কে বলা হয়েছে সিলসিলা সহিহা 929 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি যদি ফরজ সালাত সময়ের পরে মান করা আয়াতুল কুরসি দুপুরে কুল্লা সালাতে মাকতুবা, যে ব্যক্তি ফরজ সালাত সময়ের পরে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা থেকে বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। হাদিস সহি, এই হাদিস হলো, এই দুপুর অর্থ হলো সালামের পরে, মানে এটা জিকির, আয়াতুল কুরসি পুরোটাই জিকির। আগের হাদিসটা দ্বারা প্রমাণিত হয় দোয়া যখন হবে এই দুপুর অর্থ হবে সালামের আগে, বিভ্রান্তির কোনো কারণ নাই। উল্লেখ্য যে এই মুহূর্তে এই মর্মে মোট 29টি জাল এবং জয়ীফ হাদিস বর্ণনা করা হয়েছে, যা গোটা দেশে চলছে, যশোরে মারামারি পর্যন্ত হয়েছে। এই ব্যাপক ভিত্তিক আলোচনা করতে চাচ্ছি না, এখানেও হাদিস জাল করা হয়েছে। ইবনু সাইবাতে হাদিস বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের 337 পৃষ্ঠা, হাদিসটা হলো এতটুকু, যদিও হাদিসটি দয়ী, রাসূল সাল্লাই তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরা, আল রাসূলের সাথে সালাত আদায় করলাম ফজরের সালাম, ফালাম্মা সাল্লাম ইনহারাফা, তিনি যখন সালাম ফিরলেন ঘুরে বসলেন, এতটুকুই আছে। কিন্তু এই হাদিস জাল করা হলো আলাদাভাবে, পরে সাথে যোগ দেওয়া হলো ওয়ারাফা ইয়াদাইহি ওয়া দা, অতঃপর হাত তুললেন দোয়া করলেন, এই কথাটি পরবর্তীতে জাল করা হয়েছে। ইমাম আলবানী রহিমাহুল্লাহ 12 নম্বর খণ্ডের সিলসিলা জয়ীফ, 12 নম্বর খণ্ডের 453 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে তিনি তার অবস্থান কাহিল করে দিয়েছেন। তিনি বলেছেন ফি কিযবুন ওয়া খাতা, এর মধ্যে মিথ্যাও রয়েছে ভুলও রয়েছে, আমি আর আলোচনা আগাতে যাচ্ছি না। মুনাজাত সংক্রান্ত বই রয়েছে, এই বইটি কিনে নিয়ে যাবেন, যা আলোচনা করলাম এই আলোচনা সবগুলো বই লিপিবদ্ধ আছে, এক একটা আলোচনা অনেক সময়ের ব্যাপার। আমি শেষ মুহূর্তে আপনাদের আহ্বান জানাতে চাই, যদি সহি হাদিস গ্রহণ করি আমরা, ইনশাআল্লাহ আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কোনো মতপার্থক্য থাকবে না, মুসলিম উম্মাহ এক কাতারে শামিল হয়ে ভাইয়ে ভাইয়ে মহব্বতের সাথে সবকিছু আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আহলে হাদিস আন্দোলন এটাই চাই, এটা চাওয়ার কারণেই আজকে আহলে হাদিস জনগণের জন্য অপরাধ হয়ে গেছে যে তাদেরকে কথা বলতে যাওয়া যাবে না, সমস্যা এটা সমস্যা ওটা সমস্যা। আমি মেহেরপুর প্রশাসনকে স্বাগত জানাই অনুমতি দেওয়ার জন্য, দাবি করছি বাংলাদেশের সর্বত্র এই সঠিক দিন পৌঁছে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হোক, আন্তর্জাতিকভাবে সুযোগ করে দেওয়া হোক, যেন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে। আগামী দিনে ইনশাআল্লাহ কুরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেশব্যাপী যদি পরিচালিত হয়, কোন সমস্যা মতনক্য থাকবে না, শান্তি নেবে আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। সকলকে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত গ্রহণ করার জন্য এবং ভাইয়ে ভাইয়ে শামিল হয়ে হানাফি শাফি মালিকি হাম্বলি সবকিছুকে বাদ দিয়ে এখানেই বলে যাচ্ছি, ডক্টর আল্লামা ইকবাল বলছেন এই মতনক্যকে লক্ষ্য করে বলেছিলেন, উপমহাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য বলেছিলেন, বাতানে সুয়াব কাবাইল কতুলো রুসুমে খুনকে সালাসিল কতুলো এহি দিন মুকাম এহি ফতেহাবাদ কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যত দলীয় বিভক্তি রয়েছে, চিশতিয়া মুজাদ্দিদে যত রকমের তরিকা রয়েছে, হানাফি শাফি মালিকি হাম্বলি সব ভেঙে খান খান করে দাও, যত রকমের রসম রেওয়াজ রয়েছে কে কি বলে তার ঠিক নাই এগুলো বাদ দাও, সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দাও, যখনই চূর্ণ করে দিবে তখন দেখতে পাবে এহি ফতেহাবাদ এখানেই রয়েছে দিনের বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব, তখনই দেখবে গোটা পৃথিবীতে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। বন্ধুরা আমার, সবকিছু মতলক্ষ্য ভুলে এক কাতারে শামিল হবেন, এটা আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আহ্বান জানাচ্ছি ছাত্র যুবক ভাইদেরকে, তোমরা সাহিত্য অধ্যয়ন করে আহলে হাদিস আন্দোলনের দাওয়াতকে মানুষের সামনে দার্থহীন ভাবে তোমরা পেশ করবে। আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য করছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়ালাকুম ওয়ালিসায়াল মুসলিমিন, আল্লাহ আমাদের সফল করুন, আল্লাহুম্মা আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহ ভাই।